22 জানুয়ারি 2018 তরজমান কাবির আরবিল্লা শেখুল হদীস শেখুল উলামা হজরত মৌলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামদ বরকাতুহুমের বাদশাহ বয়ান জানাইয়া পূর্বপাড়া জামে মসজিদ বিশ্বনাথ সিলেট হজরতওয়ালা দামদ বরকাতুহুমের বয়ান ও কবিতা আলাদা আলাদা ভাবে দেওয়া হচ্ছে টেলিগ্রামের মাধ্যমে, বিস্তারিত শুনুন বয়ানের শেষে।
তো কেউ ছবি তুলবে না মানুষকে, ভাই কেউ আল্লাহর ওয়াস্তে কেউ ছবি তুলবেন না, ভিডিও করবেন না। ছবি তোলা ভিডিও করা সুন্নতের আমল না, সুন্নত বিরোধী আমল। এটার থেকে বিরত থাকে তো আল্লাহ পাক খুশি হবেন, আল্লাহ তাআলা তৌফিক দেন, কবুল করেন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم فيما يرضيه عن ربه تبارك وتعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر وقال عليه الصلاة والسلام عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعزوا عليها بالنواجذ وقال عليه الصلاة والسلام الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم وروحي مانوس মানুষ হয় আল্লাহর সঙ্গে সুন্দর সম্পর্কের দ্বারা। আল্লাহর সঙ্গে, আল্লাহ পাকের সঙ্গে যার সম্পর্ক যত সুন্দর, সেই মানুষ তত সুন্দর। আল্লাহ থেকে যে মানুষ বিচ্ছিন্ন, সে মানুষ আকৃতিতে মানুষ কিন্তু আসল মানুষ না। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মুস্তাবি শরীফে বলেন যে, হি কে মি বিন খিলাফ আদমন্দ আহ নেস্তন্দ আদম খিলাফ আদমন্দ, তোমরা যাদেরকে দেখো আকৃতিতে মানুষ কিন্তু তাদের জিন্দগিতে হজরত আদম আলাহ ইসলামের সঙ্গে মিল নেই। জিন্দগির মিল হজরত আদম আলাহ ইসলামের সঙ্গে নাই। হজরত আদম তো আমাদের পিতা, সমগ্র মানব জাতির পিতা। হযরত আদম আলাইহিস সালাম ঈমানওয়ালা ছিলেন, আল্লাহর বন্দেগীওয়ালা ছিলেন, সুন্দর আখলাকওয়ালা ছিলেন, আল্লাহ পাকের জিকিরওয়ালা ছিলেন, আল্লাহর হুকুমের অধীন জীবনওয়ালা ছিলেন। সে হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে যে সন্তানের মিল নাই, এটা আকৃতির মানুষ, অরিজিনাল মানুষ না। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আগর ইয়ে ইনসান ইনসান বন যায় তো ইহি সব কুছ হ্যায়। এই মানুষ যদি সত্যিকার ভাবেই মানুষের আখলাক চরিত্র জিন্দগি ওয়ালা হয়ে যায় তো মানুষ সবচেয়ে দামি। আর ইনসান বননে কা তরিকা ইয়ে হ্যায় কি আল্লাহ তাআলা সে সহি তাআল্লুক পয়দা হো যায়। আর হে মানুষ, তোমার মানুষ হওয়ার তরিকা হল আল্লাহর সঙ্গে সুন্দর সম্পর্ক পয়দা করা। বাংলাদেশের এক বিখ্যাত বুজুর্গ ছিলেন হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহ, তিনি বলতেন যে আমার ভাই, তুমি দুনিয়ার সব কিছু পাইয়া গেছ কিন্তু আল্লাহকে পাও নাই, ওরে কপাল পোড়া, তুমি তো কিছুই পাও নাই। যে আল্লাহকে পায় নাই সে কিছুই পায় নাই। আর যদি দুনিয়ার কিছুই তুমি না পাও কিন্তু আল্লাহকে পাইয়া গেছো, আল্লাহর কসম তুমি তো সব কিছুই পেয়ে গেছ। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু আল্লাহর মহব্বত আমাদের সকলকে দান করেন, আল্লাহ পাকের বন্দিগির তৌফিক আমাদেরকে দান করেন। সারা দুনিয়ার মানুষ পৃথিবীতে বসবাস করে, নমরুদ ওই পৃথিবীতে বসবাস করে, ফেরাউন আবু লাহাবরা ওই পৃথিবীতে বসবাস করে, আর হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর, উসমান আলী, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারাও ওই পৃথিবীতে বসবাস করেন। একজন আল্লাহর নাফরমান আর একজন আল্লাহ পাকের দেওয়ানা, একজন আল্লাহর হুকুমের ধার ধারে না, আল্লাহকে স্বীকার করে না, আরেকজন আল্লাহ ছাড়া আর কোনো কিছুই বুঝে না। নেই হো কিসি কা তো কিউ হো কিসি কা, উনহি কা হুয়া যা রহা হুঁ, আমি আর কারো না, আমি শুধুই মাওলার, মাওলার হয়ে আসি, মাওলার হয়ে থাকব, মাওলার হয়ে আমি মাওলার নিকট যাব। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু আমাদেরকে এইভাবে এই রঙে কবুল করেন। আমার প্রিয় বন্ধুরা, দুনিয়াতে মানুষ থাকে, দুনিয়ার কাজকর্ম করে, হাল চাষ করে, বাগবাগান করে, দোকানপাট করে, অফিস আদালত করে, দুনিয়ার প্রয়োজনে এগুলো মানুষ করে, কিন্তু এগুলো মুখ্য বিষয় না, আসল উদ্দেশ্য এটা না। মানুষের জিন্দগির উদ্দেশ্য এই গাছ কাটা না এবং এই ধান চাল ফসলাদি ফলানো, এটার জন্য মানুষকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠান নেই। মানুষকে আল্লাহ পাক দুনিয়াতে এজন্য পাঠান নেই যে মানুষ অফিসে চাকরি করবে আর ব্যবসা বাণিজ্য করবে, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে। মানুষ দুনিয়ার কাজকর্ম করবে বটে, কিন্তু আসল কাজ হল আল্লাহ আল্লাহ পাকের বন্দেগী করা। দুনিয়ার যেখানে থাকি আল্লাহর হুকুমগুলো পালন করি, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ পাক প্রতিদিন তাকে পঞ্চাশ ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, নামাজ বহুত বড় দামি জিনিস। আল্লাহ তাআলা নামাজের মহব্বত আমাদের সকলের অন্তরে দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাত শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দান করবেন, আল্লাহ পাকের খাস রহমতের ছায়া দান করবেন। তার মধ্যে প্রথম শ্রেণী হল ইমামুন আদিল, ওই বাদশাহ, ওই রাষ্ট্রপ্রধান যিনি দেশ চালান ইনসাফের সাথে, ইনসাফ ওয়ালা রাষ্ট্রপ্রধান যিনি, যার ভিতরে ইনসাফ আছে, ন্যায় পরায়ণতা আছে, কাল কিয়ামতে আল্লাহ পাক তাকে আরশের ছায়া দান করবেন। ওয়াসাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যৌবন কালটা আল্লাহর হুকুমের মধ্যে কাটায় দিছে, যৌবনের নেশার কারণে অনেক মানুষ গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, কোন হুশ থাকে না, হিসাব কিতাব থাকে না, বাজ বিচার থাকে না, যা খুশি তা করতে থাকে। আমার প্রিয় বন্ধুরা, দুনিয়াতে চিরদিন তো থাকব না, এখান থেকে আমাদেরকে বিদায় নিতেই হবে। কুল্লু নাফসিং দা ইকাতুল মাউত, প্রতিটি প্রাণী প্রতিটি মানুষকে মৃত্যুবরণ করতে হবে। তো এই দুনিয়াতে লাগামহীনভাবে চললে কাল কেয়ামতে আল্লাহ পাকের সামনে যখন হাজির হব তো মুখ দেখাবো কিভাবে? আল্লাহ পাকের সামনে কি নিয়ে যাব আমার ভাইরা? জেসি করনি বেসি ভরনি হ্যায় জরুর, আহ কবর মে মাইয়ত উতরনি হ্যায় জরুর। যে মানুষ প্রত্যেক মানুষের মানুষকে মৃত্যুবরণ করতে হবে, কবরস্থানে সকলকে পৌঁছতে হবে, আর যেমন কর্ম তেমন ফল তাকে ভোগ করতে হবে। যদি ইমানওয়ালা ছিল, নামাজওয়ালা ছিল, আল্লাহর হুকুমের উপর জিন্দগিওয়ালা ছিল, সুন্নত তরিকার উপর জিন্দগি ছিল, নিঃসন্দেহে সে কবর জীবনও সুখী হবে, হাসরের ময়দানেও পেরেশানি মুক্ত থাকবে এবং পুলসেরাত আরামসে পার হবে এবং জান্নাতি নিশ্চয়ই সে পৌঁছবে। আল্লাহ পাক আমাদের সকলের জন্য জান্নাত মঞ্জুর করেন। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমলের জজবা এবং তৌফিক দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ ও হুফরাতুম মিন হুফারিন নার। যে কবর নিজের নেক আমলের কারণে হয়তো জান্নাতের একটা বাগিচা হবে, আর অথবা নিজের বদ আমলের কারণে, বদ জিন্দগির কারণে জাহান্নামের একটা গর্ত হবে। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। আমরা সকলে নিশ্চয়ই চাই যে আমাদের কবরটা যেন জান্নাতের বাগিচা হয়, আর তার জন্য তরিকা হল নেক আমলের জিন্দগি বানানো। আমার ভাইরা, গুনাহ থেকে বাঁচি, ফরজ ওয়াজিব সুন্নতি মুয়াক্কাদা আদায় করি, গুনাহ থেকে বাঁচি, গুনাহ না করি, চোখের দ্বারা গুনাহ না করি, জবানের দ্বারা গুনাহ না করি, হাত পা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গুনাহ না করি, কারো হক নষ্ট না করি, কারো উপর জুলুম না করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সত্যিকার মুসলমান ওই মানুষটা যার হাতের জুলুম থেকে, যার জবানের জুলুম থেকে সব মুসলমান নিরাপদ হয়ে যায়, সে হল সত্যিকার মুসলমান। সে দুনিয়ার থেকে যাবে তো একদম সোজা জান্নাত পর্যন্ত পৌঁছবে, জান্নাতুল ফিরদাউসে পৌঁছে যাবে। আল্লাহ পাক সেরকম মুসলমান হওয়ার আমাদেরকে তৌফিক দান করেন। আমার ভাইরা, অনেক মানুষ আছে যে নিজে ভালো আমল তো করে কিন্তু এখন পর্যন্ত সুন্দর ব্যবহার শিখে নেই। যে কারোর সঙ্গে কথা বলে তো এক একজনকে কষ্ট দিয়ে দেয়, মুরব্বীকে কষ্ট দেয়, ছোটদেরকে কষ্ট দেয়, স্ত্রীকে কষ্ট দেয়, স্ত্রী স্বামীকে কষ্ট দেয়, বাবা মাকে কষ্ট দেয়, প্রতিবেশীকে কষ্ট দেয়। আহা, এরকম নিম্ন চরিত্রের জন্য তো আল্লাহ পাক আমাদেরকে বানান নাই। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি ও আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি। যে আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানে ওয়ালু নিজে আসমান থেকে আমাকে এলেম দান করছেন এবং সর্বশ্রেষ্ঠ এলেম আমাকে দান করছেন, সবচেয়ে বেশি এলেম আল্লাহ পাক আমাকে দান করছেন। ও আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি। এবং তিনি বলেন যে আদব আখলাক আল্লাহ পাক আমাকে শিক্ষা দান করছেন। তো বোঝা গেল, একদিকে কোরআন হাদিসের এলেম মোতাবেক জিন্দগি বানানো জরুরি, আর একদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুন্দর আদব আখলাক, সুন্দর আচার ব্যবহার, সুন্দর জিন্দগিও শিক্ষা করা জরুরি। দুটোটাই জরুরি জান্নাতে যাওয়ার জন্য। অনেকে মনে করে খালি আনুষ্ঠানিক কিছু ইবাদত করলেই হল, যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লাম, রমজানের রোজা রাখলাম, হালাল খাইলাম, কিন্তু যে মানুষের সঙ্গে সদাচার সদ্ব্যবহার শিখলাম না। আমার ভাইরা, এটা বড় ভুল, বড় মারাত্মক ভুল, বড় বিপদ। বুখারী শরীফে হাদিস আছে, আবু মসুদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবি, তিনি বলেন যে কুনতু আজরিবু গোলামান লি, আমি আমার গোলামকে মারতেছিলাম, হঠাৎ আমি পিছন থেকে একটা আওয়াজ শুনলাম, ইয়া আবা মাসউদ লাল্লাহু আকদারু আলাইকা মিনকা আলাইহি। হে আবু মাসউদ, তোমার এই গোলামের উপর তুমি যতটা ক্ষমতা ধর, মহান আল্লাহর তোমার উপরে, মহান আল্লাহ তোমার উপরে তার চেয়ে বেশি ক্ষমতা ধর। এই গোলামের উপর যত বড় পাওয়ারওয়ালা তুমি, তুমি যত পাওয়ারওয়ালা, মহান আল্লাহ তোমার উপরে তার চেয়ে বেশি পাওয়ারওয়ালা। আবু মসুদ আনসারী বলেন যে আমি পিছনের দিকে তাকায় দেখলাম কে এই আওয়াজ দেতা, দেখলাম যে আরে স্বয়ং রসুল্লাহ সাল্লাহ ইসলাম এই আওয়াজ দিতেছেন। তিনি বলেন যে আমি কাঁপতে থাকলাম, ভয় পেলাম যে আল্লাহকে নারাজ করার কাজে আমি লিপ্ত হয়ে গেছি। এই নিজের ভুল সংশোধনের জন্য তাড়াতাড়ি তিনি ওই গোলামকে আজাদ করার সিদ্ধান্ত নিলেন এবং তিনি বললেন হুয়া হুররুন লিওয়াজহিল্লাহ, হে আল্লাহ রসুল, আল্লাহর সন্তুষ্টির জন্য এই গোলামকে আমি আজাদ করে দিলাম। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন লাউ লাম তাফআল লালাফাহাত কান্নার আও ক্বালা লামাসাত কান্নার, হে আবু মাসউদ, গোলামের উপর তোমার যে জুলুম হয়ে গেছে সেটা সংশোধনের জন্য, এই গোলামকে খুশি করার জন্য তুমি যে তাকে আজাদ করে দিস, এই কাজটা এখনই যদি ঠিক না করতে তাহলে জাহান্নামের আগুন থেকে তুমিও বাঁচতে পারতে না। রসুল্লাহ সাল্লাহ ইসলামের সাহাবি, কিন্তু তার ভুলের জন্য রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এত শক্ত পরিণতি বর্ণনা করলেন যে তোমার উপায় ছিল না, জাহান্নামের আগুন তোমাকে অবশ্যই গ্রাস করত। নাউযু বিল্লাহি তাআলা মিন যালিক। ওই সকল মানুষ যারা যে স্ত্রীর সঙ্গে ব্যবহার ভালো না, স্ত্রীর উপর জুলুম, স্ত্রীর উপর গালা, স্ত্রীকে গালাগালি এবং নানানভাবে স্ত্রীর উপর অত্যাচার করে, অথচ ঠিক আছে এমনি ভদ্রলোক, আমার ভাইরা, কাল কেয়ামতে আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানওয়ালু যখন জিজ্ঞেস করবেন তো কি উপায় হবে, কি উত্তর হবে? কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, যে তোমাদের স্ত্রীদের সঙ্গে তোমরা সদাচার করবে, ভালো ব্যবহার করবে। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে স্ত্রীর সঙ্গে যারা সদাচার করে তারা সবচেয়ে ভালো, সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী, সবচেয়ে উচ্চ মর্তবাওয়ালা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সারা দুনিয়ার মধ্যে স্ত্রীদের সঙ্গে সদাচার এবং ভালো ব্যবহারের ক্ষেত্রে আমি এক নম্বর, এজন্য আমি সকলের চেয়ে শ্রেষ্ঠ। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানওয়ালু স্ত্রীদের সঙ্গে সদাচার আমাদেরকে তৌফিক দান করেন। রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মেয়ে লোক, মেয়ে মানুষ যদি চারটা আমল করে নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের আট দরজা, বেহেশতের আট দরজা তার জন্য খোলা থাকবে, যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে সে প্রবেশ করবে। সে চারটা আমল হল আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বালহা ওয়া আহসানাত ফারজহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন মেয়ে মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করেন, রমজান মাসের রোজা রাখেন এবং স্বামীকে মানেন, স্বামীর আনুগত্য করেন আর নিজের সতীত্ব হেফাজত করেন, নিজের সতীত্বকে দাগমুক্ত রাখেন, এই চারটা আমল যে মেয়ে মানুষ করবেন, রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন যে জান্নাতের আট দরজার যে কোনো দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন এবং কবুল করেন। হ্যাঁ, আমার প্রিয় বন্ধুরা, রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লাম বলছেন রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদ ও সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদ, যে মা বাপের সন্তুষ্টির মধ্যে আল্লাহ পাকের সন্তুষ্টি আর মা বাপের অসন্তুষ্টির মধ্যে আল্লাহ পাকের অসন্তুষ্টি। মা বাপ খুশি, আল্লাহ পাক খুশি, মা বাপ নারাজ তো আল্লাহ পাক নারাজ। এই জমানাতে অনেক মানুষ মা বাপকে ওই বৃদ্ধাশ্রমে নিয়ে দিয়ে আসে, যেখানে বুড়ারা বৃদ্ধ মানুষরা সব একত্রে থাকে সেই জায়গাতে গিয়ে মা বাপকে দিয়ে আসে, মা বাপের খেদমত করার তৌফিক হয় না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এইরকম অভিশপ্ত জিন্দগি থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানওয়ালু বলেন তোমার মাবুদের ফয়সালা ইবাদত করবা এক আল্লাহর, আর কারো না, আল্লাহর সঙ্গে আল্লাহর ইবাদতের সঙ্গে আর কাউকে শরিক করবা না। আর একই সঙ্গে আরেকটা নির্দেশ তোমাদের প্রতি, যে মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করবা। বুজুর্গান দিন বলেন, কোরআনে করিমের এই আয়াতের এই বর্ণনা কত বিস্ময়কর, কত আশ্চর্যজনক, যে যেখানে আল্লাহ পাক নিজের ইবাদতের কথা বলছেন সেখানে মা বাপের আনুগত্য, মা বাপের মহব্বত এবং খেদমতের কথা আল্লাহ পাক তুলে ধরছেন, একসঙ্গে বয়ান করছেন, দুই হুকুম আল্লাহ পাক একসঙ্গে নাজিল করছেন। এতে বোঝা যায় যে মা বাপের খেদমত এবং মা বাপের মহব্বত আর মা বাপকে কষ্ট দেওয়ার থেকে বিরত থাকা কত বেশি গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাবা মায়ের কি হক সন্তানের উপরে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহ হুমা জান্নাতুকা আও নারুকা, এই মা বাপই তোমার জান্নাত আর না হয় এই মা বাপই তোমার জন্য জাহান্নাম। অর্থাৎ এই মা বাপকে সন্তুষ্ট রাখলা, এই মা বাপের উসিলাতে তোমাকে আল্লাহ পাক জান্নাত দান করবেন, আর মা বাপকে কষ্ট দিলা, মা বাপের নাফরমানি করলা, অবাধ্যতা করলা, এই কারণেই জাহান্নামে তোমাকে নিক্ষিপ্ত হইতে হবে। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কোরআন শরীফে সূরা লোকমানের মধ্যে মহান রব্বুল আলামিন বলেন, ওয়াইং জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। আহ, আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালু বলেন, তোমার মা বাপ যদি এরকম হয় যে তারা আমার সঙ্গে শিরক করতে নির্দেশ করে, তো আমি আল্লাহ, তো আমি আল্লাহ, আমার কোন শরিক নাই, এজন্য তোমার মা বাবার এরকম নির্দেশ তুমি মানবা না। আল্লাহর সঙ্গে শরিক করার কথা বললে, আল্লাহর হুকুম অমান্য করার কথা বললে, সেই কথা তো তুমি মানতে পারবে না। কিন্তু এই সময় তুমি জোশে এসা মা বাবার উপর জুলুম না করো, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার না করো, বরং ও সাহিব হুমা ফি দুনিয়া মারুফা, যে মা বাপ ভুল করা সত্ত্বেও, উল্টা করা সত্ত্বেও, আল্লাহর সঙ্গে পর্যন্ত, আল্লাহর সানে পর্যন্ত বেয়াদবি করা সত্ত্বেও তোমাদের প্রতি আমার নির্দেশ, দুনিয়ার জীবনে ওই মা বাবার সঙ্গে তুমি সদাচার করবে, ভালো ব্যবহার করবে। কত বড় আশ্চর্য কথা, শুনতেছেন প্রিয় বন্ধুরা। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মান ওয়ালু আমাদেরকে হেদায়েতের কামিল নূর নসীব ফরমায়া দেন। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর কসম, জান্নাতে যারা যাইতে চায় তো তারা ইমানেরও ফিকির করে, আমার আমার মধ্যে কামের সুন্দর ইমান যেন থাকে, সে নামাজেরও ফিকির করে, সে জাকাত যদি ওয়াজিব হয় তো জাকাত দেওয়ারও ফিকির করে, হজ ফরজ হলে হজ করারও ফিকির করে, রমজান মাস আসলে রমজানের রমজান মাসের রোজাও রাখে, আর দিন রাত চব্বিশ ঘন্টা জান্নাতি কাফেলার মানুষেরা আল্লাহর নাফরমানির থেকে দূরে থাকে। নাফরমানির দ্বারা জান্নাতে যায় না, নাফরমানি তো জাহান্নামের রাস্তা। আল্লাহ তাআলা সকল নাফরমানি থেকে বাঁচার হিম্মত এবং তৌফিক আমাদেরকে দান করেন। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন, আ ফাআম্মা মান তাগা ওয়া আছারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। হে আমার বান্দারা, যে সকল বান্দারা এরকম হবে যে আমি আল্লাহ যে সীমা বাতলাইয়া দিলাম, আমার সীমা অতিক্রম করবে, দুনিয়ার লোভে পড়ে দুনিয়াকে প্রাধান্য দিবে, দুনিয়াকে বড় জানবে, দুনিয়ার স্বার্থ, দুনিয়ার সুবিধা, দুনিয়াটাকে সে বড় জানবে, আমার হুকুমকে প্রত্যাখ্যান করবে, আমার কথার উপরে থাকবে না, তো ফাইনাল জাহিম হিয়াল মাওয়া, এরকম সীমা লঙ্ঘনকারীদের ঠিকানা হবে নিঃসন্দেহে জাহান্নাম। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। এরপর রব্বুল আলামিন বলেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। কিন্তু যে বান্দারা আমি আল্লাহকে সারা জীবন ভয় করবে এবং নিজেকে হারাম খায়েশাতের রাস্তা থেকে হেফাজত করবে, গুনার রাস্তা থেকে হেফাজত করবে, فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى, নিঃসন্দেহে তাদের ঠিকানা হবে জান্নাত। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মান ওয়ালু আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করেন, আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য জান্নাত মঞ্জুর করেন। আমি মা বাবার কথা যে আলোচনা করতেছিলাম, এই প্রসঙ্গে একটা হাদিস শরীফ মনে পড়ল, যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্ববর্তী কোন উম্মতের তিনজন আল্লাহওয়ালা মুসলমান, তিন আল্লাহওয়ালা বান্দা কোথাও যাইতেছিলেন, রাস্তার মধ্যে হঠাৎ বৃষ্টি আরম্ভ হল, বৃষ্টি থেকে বাঁচার জন্য তারা তিনজনই পাহাড়ের একটা গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিলেন। তো পাহাড়ের গুহার মধ্যে ঢুকবার কারণে এখন আর বৃষ্টি পড়ে না, কিন্তু এই যে বড় পাহাড়, এর উপরে কোন পাথর ছিল, বড় পাথর, একটা পাথর উপর থেকে ছুটে আইসা এদের এই গুহার মুখটা পুরোটা বন্ধ করে দিছে। হঠাৎ করে একটা পাথর উপর থেকে ছুটে আসছে আর গুহার পুরো মুখটা একদম বন্ধ হয়ে গেছে। এখন এত বড় বিপদ, এর থেকে উদ্ধার কিভাবে, এর থেকে রক্ষা কিভাবে? তো তারা তিনজন আপোষে তখন আলোচনা করলেন যে ভাই উনজুরু আমালান লিল্লাহে সালিহাতান, খেয়াল করো যে জীবনে ভালো এমন কি আমল করছো খালেস আল্লাহর জন্য, একদম আল্লাহকে খুশি করার জন্য যে আমল করছো সেটা তালাশ করো, ফিকির করো কোন কোন এরকম আমল আছে, এবং সেই আমলের উসিলা দিয়া রব্বুল আলামিনকে বলো আল্লাহ এই আমলটা যে আমি করছিলাম একমাত্র আপনার সন্তুষ্টির জন্য করছিলাম, দুনিয়ার কোনো কিছুই আমার উদ্দেশ্য ছিল না, আয় আল্লাহ এই আমলের উসিলাতে আপনি এই বিপদ থেকে আমাদেরকে নাজাত দান করেন, এইরকম আমলের উসিলা দিয়ে আল্লাহ পাকের নিকট দোয়া করো। আমার ভাইরা, এজন্য সবগুলো আমলকে, ইবাদতকে খালেস বানানো জরুরি। আহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিল, আরে তুমি তোমার আমলকে খালেস বানাও, তাহলে অল্প আমলই তোমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। হাজার আমল কিন্তু আমল সুন্নত মোতাবেক না, বেদাতে ভরা, ত্রুটিতে ভরা, আমল তখন কবুলযোগ্য হয় যখন সে আমল সুন্নত মোতাবেক হয়। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলাইকুম বিসুন্নতি, তোমাদের কর্তব্য হল যে আমার সুন্নত, আমার আদর্শ, আমার শিক্ষা দীক্ষা, আমার জীবন আদর্শের উপর নজর রাখা এবং সেটাকে ফলো করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি তার জিন্দেগিতে আমার সুন্নতকে জিন্দা করবে এটা প্রমাণ যে সে আমাকে ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসবে আমার সঙ্গে জান্নাতে বসবাস করবে। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নতের আমলের তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গভীর থেকে গভীরভাবে সর্বোচ্চভাবে মহব্বত করার আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমার প্রিয় মুর্শিদ কুতুবে আলম আরিফবিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে নকশে কদম নবী কে হ্যায় জান্নাত কে রাস্তে, আল্লাহ সে মিলাতে হ্যায় সুন্নত কে রাস্তে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের নকশা যারা ধরে, এই সুন্নতের নকশা তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়, আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়। আজকে মুসলমানের বাচ্চারা সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ত্যাগ করে দিয়া ইহুদি খ্রিস্টানদের মতো বাম হাতে খায়, বাম হাতে পান করে। আমার ভাই মুসলমান, যে বাম হাতে খাওয়া সুন্নত না ডান হাতে খাওয়া সুন্নত? বাম হাতে খাওয়া পান করা সুন্নত না ডান হাতে পান করা সুন্নত? মুসলমান হয়ে অনেক মানুষ, ভালো মানুষ, এমনকি নামাজি মানুষ, এমনকি হাজি সাহেব মানুষ বাম হাতে চা খায়, বাম হাতে রুটি খায়, বাম হাতে কলা খায়, বাম হাতে খাওয়া। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলছেন বাম হাতে খায় শয়তান, বাম হাতে পান করে শয়তান। হ্যাঁ, আর আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন শয়তান তোমাদের ভয়ঙ্কর দুশ্মন, শয়তান তোমাদের জন্য সুস্পষ্ট দুশ্মন। এবং এই শয়তানই রব্বুল আলামিনকে বলছে যে হে আল্লাহ আপনার ইজ্জতের কসম, যতক্ষণ পর্যন্ত আপনার এক এক বান্দার দেহের মধ্যে প্রাণ থাকবে ওদেরকে নষ্ট করে খারাপ কাজে লিপ্ত করে জাহান্নামে নেওয়ার জন্য সব রকমের চেষ্টা আমি করবই করব। তো শয়তান এত বড় দুশ্মন, আর সেই শয়তানের অনুসারী আমরা হইলাম, নাউজুবিল্লাহ তাআলা মিন জালিক। কি জঘন্য বরবাদি, কি বোকামি, কি নির্বুদ্ধিতা। হ্যাঁ, যে যেখানে প্যারানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালা আলী ওসাল্লামকে আল্লাহ পাক আমাদের জন্য নমুনা বানায় পাঠাইছেন, এবং আল্লাহ পাক বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা, যে নিঃসন্দেহে আমার নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামের পবিত্র জীবনের সকল দিক দিগন্তে তোমাদের জন্য সুন্দর নমুনা মৌজুদ, কামেল নমুনা মৌজুদ, হ্যাঁ নিখুঁত নির্দাগ নমুনা মৌজুদ। রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের জীবনের সুন্দর নমুনা আমাদের সামনে থাকতে আমরা কেন ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করব, কেন আমরা শয়তানের অনুসরণ করব, নাউযুবিল্লাহ তাআলা মিন জালিক। এই বরবাদি থেকে, এই অন্ধকার থেকে আল্লাহ আমাদের সকলকে মুক্ত করেন, আমাদের সকলকে হেফাজত করেন। আমরা সকলে ইনশাআল্লাহ ডান হাতে খাবো ইনশাআল্লাহ তাআলা, ডান হাতে পার করবো ইনশাআল্লাহ তাআলা। যে সকল ভাইয়েরা বাম হাতে খাওয়ার অভ্যস্ত হয়ে গেছেন, আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের মহব্বতের প্রমাণ পেশ করার লক্ষ্যে তওবা করেন এবং এখন থেকে ডান হাতে খাওয়া, ডান হাতে পান করার সিদ্ধান্ত গ্রহণ করেন, আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। আমার কথা আপনারা বুঝতেছেন ভাইরা? আপনারা সিলেটি মানুষ ভাই, আপনাদের কথা তো খুব সুন্দর। এখানে কিছুক্ষণ বসলাম, ওই বাসায় ডান দিক থেকে একজনের সিলেটি ভাষায় বলে, বাম দিক থেকে একজনে বলে সিলেটি ভাষায়, আবার আরেকজন দরজার মধ্যে সিলেটি ভাষা বলে, যার মুখ থেকে শুনি খুব মজা লাগে, অনেক সুন্দর লাগে সিলেটি ভাষা, কিন্তু আমি নিজে পারি না। চাটগাঁয়া ভাষা শুনলেও মজা লাগে, কি কি যে বলে আল্লাহ পাক জানে। সিলেটি ভাষা তো অন্তত কিছু না কিছু বোঝা যায়, চাটগাঁয়ারা যখন আপোষে কথা বলে, ফেরেশতারা বুঝে কিনা আল্লাহ পাক ভালো জানে। ফেরেশতারা না বুঝলে লিখবেন কেমনে, তারা তো বুঝতে পারেন। কিন্তু এক এক লোক বলছিল, চাটগাঁয়া ভাষায় যখন কথা হয় আল্লাহ জানে ফেরেশতারা কোন মুশকিলে পড়ে যান কিনা, যে ভাই কি বললো কি জানে, জানে তো। সিলেটি ভাষা যে আমরা নিজেরা বলতে না পারলেও কিন্তু শুনতে দারুণ মজা লাগে, যেটাই শুনি সেটাই মজা লাগে। সারা বাংলাদেশে তো ঘুরার তৌফিক হয়, বিভিন্ন জায়গার ভাষা বহুত মজা, কিন্তু সবচেয়ে আমার কাছে মজা লাগে সিলেটি ভাষা। হযরত শাইখুল ইসলাম মাওলানা হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই বলতেন যে, আমি সারা বাংলাদেশে ঘুরলাম, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভাষা শুনলাম, কিন্তু সিলেটের ভাষা আমার কাছে সবচেয়ে মধুময় লাগে। হযরত মাওলানা মাদানী রহমতুল্লাহ আলাই কথা বলতেন, আল্লাহ পাকের রহমত আমার কাছেও ঠিক সেরকমই লাগে, যে সিলেটের ভাষা বহুতই মজা লাগে, কি যে বলে আল্লাহর বন্দারা, আউগা আউগা জাউগা খাউগা। জি বাজি, মন চায় যে কয়েকদিন থাইকে এখানে ভাষা শিখি, সিলেটি ভাষা। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নতের মহব্বত, সুন্নতের আমলের তৌফিক দান করেন। আহা, মানুষকে সুন্দর বানানোর জন্য, হ্যাঁ মানুষের জিন্দগিকে সুন্দর বানানোর জন্য এবং কামিয়াব বানানোর জন্য আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু রসুলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কামিল নমুনা বানায় আমাদের মধ্যে পাঠাইছেন। হ্যাঁ, যে ব্যক্তি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করবে, অনুসরণ করবে, সে এটা দলিল যে সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ তাআলা। শুনতেছেন প্রিয় বন্ধুরা, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দীক্ষা কথাবার্তা আদব আখলাক জীবনধারা জীবন আদর্শ অনুসরণ করবে, নিঃসন্দেহে সে জান্নাত পর্যন্ত পৌঁছবে। হ্যাঁ, তো বলতেছিলাম যে ওই তিনজন মানুষ গুহার মধ্যে যে আটকে পড়ে গেছে না, তো তারা তিনজনে আলাপ করলেন যে, ভাই দেখো এরকম কি কি আমল করছো, যে আমল একদমই অন্তর থেকে এটা অন্তরে এটা আসে, অন্তর গাওয়াহী দেয়, অন্তর সাক্ষ্য দেয় যে এই আমলটা একদম খালেজ ভাবে আল্লাহর জন্যই করছিলাম। অনেক সময় মানুষ আমল করে কিন্তু খালেজ ভাবে আল্লাহর জন্য করে না। আহা, বহুত লোক এইভাবে ভুলের মধ্যে পড়ে আছে, বড় অন্ধকারের মধ্যে পড়ে আছে। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহের নিকট এক মুরিদ ভারত থেকে চিঠি লিখছে, হযরত হাজী ইমদাদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি তখন মক্কা শরীফে ছিলেন। চিঠি লিখছে মুরিদ যে হযরত আমি নফল হজের নিয়তে মক্কা শরীফে আসতে চাই। ওই হাজী সাহেব তো বহুত বড় জমিদার ছিলেন, অনেক বড় অর্থ সম্পদের মালিক ছিলেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কী রহমতুল্লাহ আলাইহি বললেন যে আমার ভাই তুমি হিন্দুস্তানে আসো কিন্তু তোমার দিলটা পড়ে আছে মক্কায়, এটা উত্তম ওই অবস্থা থেকে যে তুমি আসবা মক্কায় আর তোমার অন্তর পড়ে থাকবে হিন্দুস্তানে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হ্যাঁ, ওখানে গিয়া খালি দিন রাত আল্লাহর ঘর মনে করা, আল্লাহকে ইয়াদ করার বদলে খালি বাড়ি ঘর, হায় জমিদারি, হায় টাকা পয়সা, হায় কর্মচারীরা কি জানি করে, দিন রাত এই টেনশনের মধ্যে পড়ে থাকা, তার মানে দিল মানুষ মানুষের দেহ মক্কায় আর দিল মশগুল হলো সে নিজের দেশে, সে হিন্দুস্তানে, এটা তোমার জন্য ভালো হবে না। তুমি দিল বানাও, হ্যাঁ, যেই ঘরে আসবা কাবা ঘরে সে ঘরওয়ালার সঙ্গে আগে সুন্দর সম্পর্ক পয়দা করো, ফের তুমি আল্লাহর ঘরে আসো। অনেক মানুষ আমল করে কিন্তু সে আমলের জান নাই। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা ওয়া হুয়া ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু লোক দেখানোর জন্য, সেজদায় যে গেছে মাথা উঠায় না, সবাই দেখুক আমাকে যে আমি কত বড় ইবাদতওয়ালা। হ্যাঁ, মানুষকে দেখানোর জন্য, মানুষের কাছে নাম কামাই করার জন্য সে এইভাবে লম্বা সেজদা করতেছে, লম্বা নামাজ পড়তেছে। অন্তরের খবর তো আল্লাহ পাক জানেন, দুনিয়ার কেউ না জানলো। কাজে এই বান্দা রিয়াকার, তো সে তো শিরক করলো। ফাকাদ আশরাকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে তো আল্লাহর সঙ্গে শিরক করলো। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক, আমান সামা ওয়া হুয়া ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু লোক দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে না, তো সেও শিরক করলো। অমান তাসাদ্দাকা ওয়া হুয়া ইউরাই ফাকাদ আশরাকা, দান সদকা করে কিন্তু নাম কামাই করার জন্য, লোকদের কাছে পরিচিত হওয়ার জন্য, লোকদেরকে দেখানোর জন্য, এই নামাজ, এই রোজা, এই দান সদকা কবুল তো হবেই না, বরং এটা শাস্তিযোগ্য অপরাধ। হ্যাঁ, নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এক হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতে এরকম আলেম মানুষকে আল্লাহ পাক ডাকবেন, তো বলবেন যে তোমাকে আসমানি এলম দান করছিলাম, তুমি কি হক আদায় করছো? সে বলবে যে আয় আল্লাহ, আমি তো এলেম প্রচার করছি, কত মানুষের কাছে এলেমের কথা পৌঁছাইয়া দিছি। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালু বলবেন যে এগুলি তুমি করছো তোমার নিজের সুনাম সুখ্যাতির জন্য, আমি আল্লাহকে খুশি করার জন্য করো নাই, এজন্য তোমার জন্য ফয়সালা, যাও জাহান্নামে। ফেরেশতারা তাকে চেঁচাইতে চেঁচাইতে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। বুঝা গেল খালি আলেম হওয়া যথেষ্ট না, সে আমল করবে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। হ্যাঁ, শুনতেছেন প্রিয় বন্ধুরা, এখলাস এমন গুরুত্বপূর্ণ বিষয়, এখলাস এত গুরুত্বপূর্ণ বিষয়, এখলাস ওয়ালা মানুষের নজর থাকে আল্লাহ পাকের জাতের উপরে, একদম সোজা আল্লাহ পাকের উপরে। আমার নামাজ আল্লাহর জন্য, আমার রোজা আল্লাহর জন্য, আমার জিকির আল্লাহর জন্য, আমার তেলাওয়াত আল্লাহর জন্য, মানুষের সঙ্গে আমার সদাচার, সৎ ব্যবহার, সালাম কালাম আল্লাহর জন্য, আমার নফসের জন্য না, আমার নাম কামাইয়ের জন্য না। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আহ লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। কুরআন শরীফে মহান রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিতেছেন, হে বান্দা, তুমি বলবে আমার নামাজ, আমার কুরবানি, আমার হজ, আমার জিন্দগি, আমার মৃত্যু সব এক আল্লাহর জন্য উৎসর্গিত, সবকিছু এক আল্লাহর জন্য উৎসর্গিত। আল্লাহ তাআলা কামেল ইখলাস, কামেল তাওহীদের নূর আমাদের সকলের সিনাতে দান করেন। হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন এরকম এক বড় দানবীরকে আল্লাহ পাকের সামনে হাজির করা হবে, এক মানে বহু দানবীরকে হাজির করা হবে। আল্লাহ পাক বলবেন তোমাকে এত ধন সম্পদ দিলাম, তুমি কি হক আদায় করছো বলো? সে বলবে আল্লাহ, আমি তো অনেক দান করছি, বহু বহু দান করছি। আল্লাহ পাক বলবেন দান করছো বটে, কিন্তু আমি আল্লাহর সন্তুষ্টি তোমার উদ্দেশ্য ছিল না, তোমার উদ্দেশ্য ছিল দানবীর হিসাবে নিজের সুখ্যাতি অর্জন করা, নিজের নাম কামাই করা। হ্যাঁ, কাজে আমার কাছে পাওয়ার মতো তোমার কিছু নাই, যাও জাহান্নামে, তো তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। অনুরূপভাবে যে ইসলামের জন্য যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গেছে, এইরকম লোককে আল্লাহ পাকের সামনে যখন হাজির করা হবে, আল্লাহ পাক বলবেন যে আমার নেয়ামতের কি শুকর আদায় করছো, কি হক আদায় করছো তুমি বলো। সে বলবে যে আয় আল্লাহ, আমি তো আপনার দিনের জন্য জীবন উৎসর্গ করে আসছি, আমি তো শহীদ হয়ে আসছি। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানাওয়ালু বলবেন, তুমি গর্দান কাটায় শহীদ হয়েছে বটে, কিন্তু তোমার উদ্দেশ্য আমি আল্লাহর সন্তুষ্টি আদৌ ছিল না, তোমার উদ্দেশ্য ছিল বীর পুরুষ হিসাবে নাম কামাই করবে। হ্যাঁ, নিজের নাম কামার তোমার উদ্দেশ্য ছিল, কাজে এত বড় কাজ তুমি করছো বটে বাহ্যিকভাবে, জীবন দান করছো এবং গর্দান কাটায় শহীদ হয়ে গেছো, কিন্তু আমি আল্লাহর জন্য হওয়া উচিত ছিল, আমি আল্লাহর জন্য করো নাই, করছো তোমার নামের জন্য, এজন্য তুমি আমি আল্লাহর কাছে পাওয়ার মতো কোনো কিছুই নাই, যাও জাহান্নামে। ফেরেশতারা তাকেও নিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহি তাআলা মিন যালিক। আমার ভাইয়ের এজন্য যখন কাউকে সালাম করি, তখন এটা না নিয়ত করি লোকে আমাকে ভালো বলবে, লোকে আমার প্রশংসা করবে, ছেলেটা কত ভদ্র, ছেলেটা কত ভালো, এই নিয়ত যেন না থাকে, যে সালাম করব এই নিয়তে যাতে যে আমার আখেরাতের জিন্দগি বনে, আমার নেকি অর্জন হয়, আল্লাহ পাক খুশি হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সালাম করে এবং বলে আসসালামু আলাইকুম, তো এতে দশ নেকি পাওয়া যায়। যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এতে ২০ নেকি পাওয়া যায়। যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, এতে ৩০ নেকি পাওয়া যায়। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, কাল কিয়ামতের ময়দানে নেকি হবে একমাত্র সম্বল, আর কোনো কিছু সেখানে কোনো কাজে লাগবে না। অর্থ সম্পদ দিয়ে কাল কিয়ামতে কোনো নাজাত নাই, কোনো মুক্তি নাই, কোনো উপায় নাই। একমাত্র উপায় হল নিজের নেক আমল এবং নিজের নেক জিন্দেগি, নেক আখলাক, এটাই হবে কাল কিয়ামতের সম্বল। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানাওয়ালু নেক আমল বাড়াইতে থাকার আমাদেরকে তৌফিক দান করেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঈমানের ৭০-এরও বেশি শাখা প্রশাখা আছে, তার মধ্যে সবচেয়ে বড় শাখা হল লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের দ্বারা তোমার ঈমানের নূরকে আরো বাড়াও, ঈমানকে আরো তাজা করতে থাকো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। এক হাদিস শরীফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, থোড়া সা পানি খাও, এক হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান যদি প্রতিদিন ১০০বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, কিয়ামতের দিন হাশরের মাঠে যখন আসবে, এই কালিমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? সুবহানাল্লাহ, কত বড় আমল! বুঝতে পারছেন না আপনারা হাদিসটা? প্রতিদিন কতবার করে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ? ১০০বার। প্রতিদিন যে মুসলমান ১০০বার করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে, চাই সে পুরুষ হোক কিংবা নারী, তো কাল কিয়ামতে হাশরের মাঠে যখন এই মানুষটা আসবে, এই কালেমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। এত বড় ফজিলত এই জিকিরের, আমরা এই জিকিরটা করতে পারবো না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আমল করলে ভাইরা কত যে আমল আমাদের হাত থেকে ছুটতেছে। হ্যাঁ, যদি আমরা আমল করি, এক এক আমলের অনেক ফজিলত, অনেক অনেক মর্তবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন সুন্নত মোতাবেক উযু করে, শুনতেছেন ভাইরা? শুন, আমরা উযু করি, অনেকে কথাবার্তা বলতে থাকি, মনোযোগ থাকে না উযুর প্রতি, এবং আল্লাহ পাকের প্রতি ধ্যান ভিতরে কায়েম থাকে না, জাগ্রত থাকে না, এইভাবে উজু করা চায় না, সুন্দরভাবে যত্নের সাথে মনোযোগের সাথে উজু করা চাই, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়া আলুকে খুশি করার জন্য, আল্লাহর দরবারে হাজির হওয়ার জন্য আমি উজু করতেছি। এই ছোট বাচ্চারা তোমরা কথা বলবা না, আজ কথা বলতে চাও উঠো এক কিনারা যাও, বুঝতেছ? এই দুই তিন বাচ্চা তোমরা উঠো এখান থেকে, যাও পিছনে যাও, যাও যে কজন কথা বলতেছিল উঠো পিছে যাও, উঠো তুমি, তুমিও উঠো এখান থেকে একদম পিছনে যাও, তোমরা এখানে বড় বিশৃঙ্খলা করতে থাকতেছ, যাও একদম পিছনে বসো। এই ছোট ছোট বাচ্চা চার পাঁচটা ছয়টা এক জায়গায় বসাই ঠিক না, হ্যাঁ না, যদি সেখানে কোনো মুরুব্বির পাহারাদারি না থাকে, তো বসে বসে কথা বলে তো অন্য মানুষদের জন্য সেটা ক্ষতিকর হয়। হ্যাঁ, কি বলতেছিলাম, হ্যাঁ, উজুর, উজুর আমল এটা এত বড় যে রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিনটা আমল এরকম আছে, হ্যাঁ, যে মানুষ যখন এই আমল করে এর দ্বারা তার গুনাহ মাফ হইতে থাকে এবং আল্লাহ পাকের নিকট তার মর্তবা বুলন্দ হইতে থাকে। কি সে তিন আমল? একটা হলো ইসবাগুল উযু আলাল মাকারে, কষ্ট হওয়া সত্ত্বেও উযু কামিলভাবে সুন্নত মোতাবেক করা। মানুষ যখন সুন্নত মোতাবেক উযু করে অথচ উযু করতে কষ্ট অনুভব হইতেছে, তো আল্লাহ পাক জাল্লা জালালু ওয়ামান ওয়ালু এত খুশি হন ওই বন্দার উপর যে তার গুনাহসমূহ মাফ করে দেন এবং আল্লাহ তাআলা তার মর্তবা বাড়ায় দেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এবং আরেকটা হলো যে কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, যে মসজিদে বারবার যাতায়াত করতে থাকে, বারবার মসজিদে আল্লাহর ঘরে যায় যে এই কারণে তার গুনাহ মাফ হইতে থাকে, তার মর্তবা বুলন্দ হইতে থাকে। এবং ইন্তিজারুস সালাত ইবাদাস সালাহ, এক নামাজের পরে আরেক নামাজের জন্য অন্তরে যে অপেক্ষা করে, এই অপেক্ষার কারণে আল্লাহ পাক তার গুনাহ মাফ করতে থাকেন, তার মর্তবা বাড়াইতে থাকেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এক হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসলমান যখন উযু করে, হ্যাঁ, তো যখন চেহারা ধোয়, চেহারা ধোয়ার সময় চেহারার গুনাহগুলো উযুর পানির সঙ্গে ঝরে যায়, যখন হাত ধোয় হাতের গুনাহগুলো উযুর পানির সঙ্গে ঝরে যায়, যখন দুই পা ধোয় তো দুই পায়ের গুনাহগুলো উযুর সঙ্গে ঝরে যায়, যে সময় মাথা মশা করে, কান মশা করে, মাথা এবং কানের গুনাহগুলো সাথে সাথে ঝরে যায়। এইভাবে যখন তার উযু একদম কমপ্লিট হয়ে যায়, সম্পূর্ণ হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই উযুকারী বান্দার অবস্থা হয় এই মাত্র মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া সন্তান যেরকম নিষ্পাপ, এই উযুওয়ালা এরকম নিষ্পাপ হয়ে যায়। আল্লাহ পাক উযুর বরকতে তাকে এরকম নিষ্পাপ বানায় দেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আহা, উযুর আমল এত দামি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতে হাশরের মাঠে সব নবীদের উম্মত যখন হাজির থাকবে, সেখানে আপনি আমাদেরকে চিনবেন কিভাবে? আপনি আমাদেরকে সুপারিশ করবেন, সুপারিশ করে আপনি আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন, কিন্তু যদি আমাদেরকে চিনতে না পারেন তা আপনি চিনবেন কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাকুম তুদাউনা ইয়াউমাল কিয়ামতে, ইন্না উম্মতি ইউদাউনা ইয়াউমাল কিয়ামতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু। আহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যে উযু করো এই উযুর কারণে উযুর অঙ্গগুলো হাশরের ময়দানে নূরে ঝলমল করতে থাকবে, এভাবে তোমাদেরকে দেখলে আমি বুঝতে পারবো এই আমার উম্মত। শুনতেছেন প্রিয় বন্ধুরা? উযুর আমল এত বড়। মুসলিম শরীফে এক হাদিস শরীফ আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মুসলমান উযু করে, উযু কমপ্লিট হওয়ার পরে যখন উপরের দিকে তাকায়, আসমান খোলা থাকলে আসমানের দিকে দেখল, আর না হয় ঘরের মধ্যে উযু করলো তো উপরের দিকে তাকাইলো, উপরের দিকে তাকায় তখন সে কালেমায়ে শাহাদত পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উযুর শেষে যে ব্যক্তি এই কালেমায়ে শাহাদত একবার পাঠ করবে, আল্লাহ পাক এত খুশি হন যে তার জন্য বেহেস্তের আট দরজা খুলে দেন, যেই দরজা দিয়া ইচ্ছা সে বেহেস্তে প্রবেশ করবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আশ্চর্য, আহা, এক এক আমল এত দামি, এত মূল্যবান। সময় তো পার হয়ে যেতেছে, কিন্তু আমরা আমলের দিকে খেয়াল করতেছি কই? হো রহি হে উম্র মিসলে বরফ কম, আহ চুপকে চুপকে রফতা রফতা দম বদম, সাস হে এক রাহ রবে মুলকে আদম, দফাতন এক রোজ ইয়ে জায়েগা থম, করলে জো করনা আখির মৌত হে, এক দিন মরনা আখির মৌত হে। বরফের চাকা দমে দমে গলতে থাকে, হঠাৎ একদম শেষ হয়ে যায়। হে মানুষ, অনুরূপ ভাবে তোমার আমার মূল্যবান জীবনটাও দমে দমে শেষ হইতেছে, হঠাৎ একদিন নিঃশ্বাস বন্ধ হবে, আর নিঃশ্বাস চালু হওয়ার কোনো উপায় থাকবে না, আর কবরস্থানে যাওয়া লাগবে। আমল তো কিছু জোগাড় করা এখনই দরকার, পরকাল সম্বল জোগাড় করা দরকার। হে মানুষ, গাফলত থেকে হুশে আসো, আমল করো, যত বরবাদ যেদিকে হোক না কেন, এখন আর দেরি না করো। তু হো কিসি বি হাল মে মাওলা সে লও লগায়ে যা, কুদরতে জুলজালাল মে ক্যা নহি গিড় গিড়ায়ে যা, খোলে বো ইয়া না খোলে দর উস পে হো কিউ তেরি নজর, আ তু তো বস আপনা কাম করি আনি সদা লগায়ে যা। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালুকে ডাকা শুরু করো, আল্লাহ পাক রহমতের দুয়ার খুললেন কিনা সেটা তোমার টেনশন করার কোনো দরকার নাই, কারণ আল্লাহ পাকের নিজাম এবং নিয়ম হলো যেই বন্দা আল্লাহকে ডাকতে থাকে নিশ্চয়ই আল্লাহ পাক ওই বন্দাকে কামিয়াব বানাই দেন। হ্যাঁ, আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, ওয়াকানা সাইহু মাশকুরা, বন্দা যখন আমল করবে আমি নিঃসন্দেহে তার আমলের পুরস্কার দান করব। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দেন, তৌফিক দেন, নূর দান করেন। হ্যাঁ, তো ওই তিন ব্যক্তি তারা ওই গুহার মধ্যে আলোচনা করতেছিল, উনজুরু আমালান, হ্যাঁ, লিল্লাহি সলিহাতান, একদম খালেস আল্লাহর জন্য আমল করছো কি সেটা দেখো ভাই, সে আমলের উসিলা দিয়া আল্লাহ পাকের নিকট দোয়া করো। তো তখন একজন, প্রথম এক তিনজনের ভিতর প্রথমজন, তিনি বললেন যে হে আল্লাহ, যে আমার বুড়া মা বাপ ছিলেন আর আমি সকালবেলা উট চড়াইতে যাইতাম, দূরে যত দূরেই যাইতাম তা আমি সন্ধ্যাবেলা উট নিয়ে যখন ফিরে আসতাম, তো আল্লাহ প্রথম আমার মা বাবাকে দুধ পান করাইতাম, দুধ ধোয়ানোর পরে প্রথম মা বাবাকে দুধ পান করাইতাম, আমার মা বাবার দুধ পান করার পরে আমার সন্তান ছোট বাচ্চাদেরকে আমি দুধ পান করতে দিতাম, কখনো এর ব্যতিক্রম আমি করতাম না। আয়াল্লাহ একদিন এরকম হলো যে আমি উট চড়াইতে চড়াইতে অনেক দূরে চলে গেছি, ফিরতে ফিরতে আমার দেরি হয়ে গেছে, আর এর মধ্যে আমার আব্বা আম্মা দুজনই ঘুমায় গেছেন। হ্যাঁ, তো আমি যখন দুধ দোয়ায় ঘরের ভিতরে পৌঁছলাম তো তাদেরকে ঘুমে দেখলাম, তো আমি কি করব, দুধ নিয়ে তাদের মাথার কাছে আমি দাঁড়ায় থাকলাম, কিন্তু আমার সন্তানেরা আমার বাচ্চাগুলি আমার পায়ের কাছে গড়াগড়ি করতেছিল আর কান্নাকাটি করতেছিল যে আব্বু আমাদেরকে দুধ দাও, কিন্তু আমি ভাবলাম যে আগে আব্বা আম্মা খাবেন তারপরে ওরা খাবে, ওই কথা চিন্তা করে আমি আমার বাচ্চাদেরকে দুধ দেই নাই, ওই মাথার কাছে দাঁড়াই আছি। বাবা মা এত গভীর ঘুমের ভিতরে নিমগ্ন, এত গভীর ঘুমে বিভোর হয়ে আছেন যে তারা ঘুম থেকে জাগলেন না, আর আমিও ঘুম থেকে তাদেরকে জাগাই নাই যে তাদের কষ্ট হবে। এইভাবে সকাল হয়ে গেল, এইভাবে সকাল হয়ে গেল। আয় আল্লাহ, সেদিনের এই আমলটা যদি একমাত্র আপনার সন্তুষ্টির জন্য আমি করে থাকি, তো আল্লাহ এই যে পাথর আমাদের গুহার মুখকে চাপা দিয়ে দিছে, বন্ধ করে দিছে, এই পাথর এতটুকু সরাইয়া দেন যেন আসমানটা দেখতে পাই, সাথে সাথে ওই পাথর এতটুকু সরে গেছে এখন আসমান দেখা যায়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হ্যাঁ, এখানে লক্ষণীয় বিষয় হল বাবা মার খেদমতের বরকতে আল্লাহ পাক এই নগদ দুনিয়াতে এত কঠিন বিপদ থেকে বাঁচাইয়া দিলেন। আল্লাহ আল্লাহ, এইরকম জীবনের কত বিপদ থেকে আল্লাহ পাক বাঁচাইতে থাকেন মা বাবার খেদমতের বরকতে। আর কাল কেয়ামতে এই বাবা মার খেদমত এবং মহব্বত, হ্যাঁ, কাল কেয়ামতে কত বড় সম্বল হয়ে দাঁড়াবে, নাজাতের উসিলা হয়ে দাঁড়াবে ইনশা আল্লাহ তাআলা। তো তিনজনের মধ্যে একজনের এই কথা ছিল, আর একজন বলল যে হে আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল, তো কোন মেয়ের প্রতি মানুষ যে চরমভাবে আকৃষ্ট হয়, আসক্ত হয়, আয় আল্লাহ, সে চাচাতো বোনের প্রতি আমি এরকম চরমভাবে ভীষণভাবে আসক্ত হয়ে পড়লাম। একদিন তার কাছে গেলাম এবং তার কাছে কুপ্রস্তাব পেশ করলাম। তো সে বলল কি, তুমি আমাকে 100 স্বর্ণমুদ্রা দিলে তো আমি রাজি হব, 100 স্বর্ণমুদ্রা। তো আমি, আমার কাছে এই পরিমাণ টাকা পয়সা ছিল না, সেজন্য আমি পরিশ্রম করলাম, 100 স্বর্ণমুদ্রা জোগাড় করলাম, চাচাতো বোনের কাছে গিয়া সে স্বর্ণমুদ্রা তার কাছে পেশ করলাম, সে সেগুলো বুঝে নিল। এরপরে যখন তার সঙ্গে একদমই কঠিন গুনাহের কাজে লিপ্ত হওয়ার একদম স্টার্টিং পজিশন, মানে এখন গুনার মধ্যে লিপ্ত হব, ঠিক এই সময় চাচাতো বোনটা হঠাৎ বলে বসলো, ইয়া আব্দাল্লাহ ইত্তাকিল্লাহ ওয়ালা তাফতাহিল খাতাম, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় কর, এই কাজে লিপ্ত হইস না, তুই এদিকে আর আগে বাড়বি না, আয় আল্লাহ। সাথে সাথে আমি সেখান থেকে উঠলাম, সরে আসলাম, ওই গুনাহে আমি আর লিপ্ত হলাম না, আয় আল্লাহ। সেদিন এই গুনাহ থেকে বিরত হওয়া, এটা যদি একমাত্র আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে আমি করে থাকি, আয় আল্লাহ এই পাথর সরাইয়া দেন, পাথরকে আরো সরাইয়া দেন। সাথে সাথে পাথর আরো সরে গেল। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হ্যাঁ আমার ভাইরা, যে গুনাহ থেকে বাঁচা এতটা জরুরি, আল্লাহ পাক আমাদেরকে বুঝ দেন, তৌফিক দেন, হ্যাঁ গুনাহমুক্ত জিন্দগি আল্লাহ আমাদেরকে গড়ার জন্য তৌফিক দান করেন। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইহতাসিব। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু বলেন, যেই বান্দারা আমি আল্লাহকে জীবনের সর্বক্ষেত্রে ভয় করে চলে, ওরা যখন কোন বিপদে পড়ে, সংকটে পড়ে, সে বিপদ থেকে, সংকট থেকে আমি আল্লাহ উদ্ধার করব। এবং ওদের কল্পনায় আসে না এইরকম অকল্পনীয় ভাবে আমি ওদেরকে রিজিক দান করব। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হ্যাঁ, নেক আমলের বরকতে এবং নেক জিন্দগির বরকতে, তাকওয়ার বরকতে আল্লাহ পাক জাল্লা জালালু আম্মান ওয়ালু রিজিকের মধ্যে বরকত দান করেন, গাছগাছালিতে বরকত দান করেন, বাগবাগানে বরকত দান করেন, ক্ষেতে জিরাতে বরকত দান করেন, আর রোজগারের মধ্যে বরকত দান করেন। কামাই সবাই করে কিন্তু ওর মধ্যে বরকত নাই। আপনারা, আমরা শুনতে থাকি যে দেশের মধ্যে অমুক অঞ্চলে, অমুক এলাকায়, অমুক শহরে অমুক মানুষ সবচেয়ে বড় ধনী, সবচেয়ে বড় ব্যবসায়ী, কিন্তু ভিতরে যখন তাদের খোঁজখবর নেওয়া যায় তখন দেখা যায় যে সর্বনাশ, কোন শান্তি নাই, কোনো আরাম নাই, হ্যাঁ না, আল্লাহকে নারাজ করে আল্লাহর কসম কোনো মানুষ শান্তি পাইতে পারে না। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আসফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এরকম এক ঘটনা বয়ান করছেন যে দুনিয়াতে টাকা পয়সা থাকলেই যে শান্তিতে আছে এটা সহি না, এটা সত্য না। সত্য হল যে আল্লাহকে রাজি রাখে, আল্লাহকে খুশি রাখে, আল্লাহ পাক তাকে এই জমিনে শান্তিতে রাখেন। হ্যাঁ, আল্লাহ বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন যে হে মানুষ, খুব গভীর মনোযোগে শোনো এবং হৃদয়ে গাইতে রাখো, কেবল একমাত্র আল্লাহ পাকের জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর ইয়াদ, আল্লাহর বন্দেগি, আল্লাহর হুকুমের অধীন জিন্দগির দ্বারাই তোমাদের অন্তরে শান্তি আসবে। আল্লাহ পাক সেই শান্তির পথে চলার জন্য আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে এক লোক এরকম ঘুরে বেড়াইতেছিল যে কার মতো হওয়ার জন্য আমি দোয়া করব, কার মতো, যে আল্লাহ পাকের নিকট দোয়া করা, যে আল্লাহ এই লোকটার মতো আপনি আমাকে বানাইয়া দেন। তো কোরআন শরীফে আছে উদুনি আস্তাজিব লাকুম, আল্লাহ পাক বলেন যে তোমরা আমার কাছে দোয়া করো, আমি কবুল করব। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি তাফসীর মারিফুল কোরআনে লিখছেন, কাফেরও যদি দোয়া করে আল্লাহর কাছে চায় তো আল্লাহ সেটাও কবুল করেন, কাফের দুনিয়াতে পাবে, আখেরাতে কিচ্ছু পাবে না। হ্যাঁ, হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে আফসোস মুসলমান, যেখানে কাফেররা পর্যন্ত দোয়া করে আল্লাহর থেকে মঞ্জুর করায় নিয়ে যায়, তুমি বসে আছো, তুমি কেন আল্লাহ পাকের নিকট চাও না? হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি, যা আল্লাহর নিকট চায় না আল্লাহ পাক তার উপরে নাখোশ হয়ে যান। কিরে তুমি আমার কাছে চাও না কেন? হ্যাঁ, তুমি আমার বন্দা না, আমি তোমার খোদা না, আমি তোমাকে পালি না, অন্য কারো কাছ থেকে কার সঙ্গে তোমার সম্পর্ক? এক আল্লাহ ব্যতীত আর তো কোনো আশ্রয় নাই, আর কোনো রিজিক দাতা নাই, তো তুমি কেন আমার কাছে চাও না? আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুলহিনা ফিদ্দুআ, যেই বান্দারা আল্লাহর নিকট বেশি বেশি চায়, নাছোড় হয়ে চায়, আল্লাহ পাক তাদের উপর খুশি হন এবং তাদেরকে নিজের প্রিয় পাত্র বানিয়ে নেন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করেন। হ্যাঁ, তো এক লোক সে ঘুরতেছিল যে আমি দেখি কার মতো হওয়ার জন্য আমি দোয়া করব। ঘুরতেছে ঘুরতেছে এক একজনের কথা মনে করে, পরে আবার মনে হয় যাচ্ছে আরো দেখি। একদিন গিয়ে এক বড় জমিদারকে দেখছে, হযরত থানভী ঘটনা বয়ান করছেন, শুনতেছেন ভাইরা? হ্যাঁ, একদিন গিয়ে দেখে যে এক বড় জমিদার, তার অর্থ সম্পদের কোনো কুল কিনারা নেই, এত টাকা পয়সা আর এত কর্মচারী, আর কি সম্মান, কি প্রভাব, কি প্রতিপত্তি, অর্ডার করতেছে, একজন ওদিকে দৌড়াইতেছে আর একজন ওদিকে দৌড়াইতেছে, এই একদিকে অর্থ সম্পদ আর একদিকে তার প্রভাব প্রতিপত্তি আর একদিকে তার দালান কোঠা, এই দেখে সেই লোকটা একদম খুশিতে বাক বাক। এখন দোয়া করতেছে, আয় আল্লাহ এই লোকটার মতো আমাকে বানায় দেন। হ্যাঁ, এই লোকটার মতো আমাকে বানায় দেন। তো ওইখানে যে লোকটা মালিক জমিদার সাহেব, ওই জমিদার সাহেব এই নতুন আগন্তুকটার প্রতি নজর পড়ছে, যে এই লোকটা গভীরভাবে আমার দিকে তাকায়, আমাকে দেখে কি ব্যাপার একটু ওরে ডাইকা জিজ্ঞেস করি। তো তাকে প্রাইভেসিতে প্রাইভেট কামরার ভিতরে ডাইকে নিয়ে গেছে, বলে যে ভাই তুমি দেখলাম যে এখানে ঘোরাঘুরি করো, গভীর মনোযোগে আমার দিকে দেখো, ব্যাপারটা কি আমাকে একটু খুলে বলো। তখন ওই বলল যে আমি অভাবী মানুষ, তা আমি জানলাম যে আলে ওলামাদের নিকটে যে আল্লাহর নিকট চাইলে আল্লাহ পাক দেন, আল্লাহর তো কোনো অভাব নেই, চাওয়ার দরকার, হাম তো মাইল বকরম হে চাহনে ওয়ালেহি নেহি। আল্লাহ পাক বলেন যে আমি তো দিতে চাই, তোমরা নিতে চাও না, তোমরা নেওই না, এই ধন সম্পদ এগুলোকে আমি খাবো, এগুলো তোমাদের জন্য, তোমরা আমাকে খুশি করো, আমার থেকে নিতে থাকো এবং তোমরা ভোগ করতে থাকো। কুলু মির রিজকি রব্বিকুম ওয়াশকুরুহুলা, তোমার মাওলার রিজিক তোমরা খাও এবং মাওলার শুকর গুজারি করতে থাকো। তো আমি ওই লোকটা বলল যে আমি আসছিলাম যে কার মতো হওয়ার জন্য আমি দোয়া করব, আমি অনেক ঘুরলাম কাউকে পছন্দ হয় নাই, তো আপনার এখানে যে আপনার সম্মান মর্যাদা, আপনার প্রভাব প্রতিপত্তি, আপনার বিশাল অর্থ সম্পদ, আর আপনার এত বড় বড় দালান কোঠা, আপনার এত সব কর্মচারী ইত্যাদি দেখিয়া আমার খুব ভালো লাগছে, পছন্দ লাগছে, এবং আমি সিদ্ধান্ত নিছি আল্লাহ পাকের নিকট দোয়া করব যে আল্লাহ যেন আমাকে আপনার মতো বানায় দেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ যেন আমাকে আপনার মতো বানায় দেন, আমি সেই দোয়া করব। এবং বুজুর্গান দিন আল্লাহর ওলিদের কাছে দোয়া করাব, তাদের দিয়ে দোয়া করাব। বাস তখন ওই মালিক যে জমিদার সাহেব, সে ফেল ফেল করে কানতে থাকছে, হাউ মা করে কান্নাকাটি আরম্ভ করে দিছে। আহা, এই লোক পেরেশান, কিভাবে আপনি এরকম কান্নাকাটি কেন করেন, কি হয়েছে? সে তো থামতেই পারে না, কেবল কান্দতেছে। পরে বলে যে ভাই আল্লাহর ওয়াস্তে তুমি এই দোয়া করবা না, আমার মতো হওয়ার দোয়া তুমি করবা না, আমি যে কি বিপদে আছি দুনিয়ার কেউ জানে না। বলে সে কি ব্যাপার, কি বিষয় এটা? আরে এটা বলার মতো বিষয় না ভাই, বলেন আমাকে। দেখো তুমি যে ভুলের মধ্যে আসো, তোমাকে বাঁচানোর জন্য বিষয়টা আমি গোপনে তোমাকে বলতেছি, তুমি আর কাউকে বলে আমাকে লজ্জা দিও না। সেটা হলো এই, আমার স্ত্রী পরমা সুন্দরী, আমার স্ত্রীর মতো এইরকম এইরকম মেয়ে হাজার হাজার লাখ লাখ মেয়ের মধ্যে খুঁজে পাওয়া মুশকিল হবে, এত সুন্দরী স্ত্রী আমার। তা আমার স্ত্রীকে না দেখলে আমি সহ্য করতে পারি না। হামনে ফানি ডুবতে দেখি হ্যাঁ নবজে কায়নাত, جب مزاج یار کچھ برہم نظر آیا مجھے, ہماری استری چہرہ ایک ٹو مولینو تر چھاپ دیکھ لے, ایک ٹو اسنتشٹی دیکھ لے, ہمار من ہے سارا دنیا تے آگن لگے گیس, ایت ہمار کشٹ ہے استری اسنتشٹی دیکھ لے, ایتٹا ہمیں تاکہ بھالو بسی. ہٹات ہمار استری کچھ دن آگے بیش کچھ دن آگے مارتک بھابے اسوستھ ہوئے جائے, ایرکم دربل کمزور ہوئے گیسے, روگے ایت کاتر ہوئے گیسے, سکلے دھارنا کرتے چل سے آر بچبے نا. তো স্ত্রী একদিন আমাকে বলতেছিল যে তুমি তো আমাকে ভীষণ ভালোবাসো, আমাকে সারা কিছু বুঝো না, কিন্তু এখন আমার জান যাবে, এইমাত্র আমার প্রাণ বের হবে, সাথে সাথে তুমি তো আরেকটা বিয়ে করবা. আমি স্ত্রীকে বললাম দেখো যে তোমার ভালোবাসা আমাকে এমন পাগল বানায় রাখছে, তোমার পরে পৃথিবীতে আমি আর কাউকে বিয়ে করব না, কাউকে আমার ঘরে আনব না. স্ত্রী আমাকে বলল পুরুষেরই পাগলামি আমি বিশ্বাস করি না, এগুলো তোমার মুখের কথা, বাস্তবে কিছুই না. আমি আমার স্ত্রীর ভালোবাসার আতিশয্যে এমন ভুল করলাম যে একটা ছুরি নিয়ে একদম নিজের পুরুষাঙ্গই কেটে ফেলায় দিলাম সামনাসামনি. তো বলো যে দেখো যে বিয়ের কথা তুমি চিন্তা করতেছ, এখন আর আমি কি বিয়ে করব. স্ত্রী বলল যে এইবার বিশ্বাস করলাম সত্যি তুমি আমাকে কতটা ভালোবাসো, আমার মৃত্যুর পরে তুমি যার কাউকে ঘরে আনবা না সেটা একশতভাগ আমার বিশ্বাস হয়ে গেছে. কিন্তু আল্লাহর কুদরত বলেন যে কি হলো যে হঠাৎ করে কয়েকদিনের মধ্যে আমার স্ত্রী সুস্থ হয়ে উঠতে লাগলো, হইতে 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 একদম পূর্ণাঙ্গ সুস্থ হয়ে গেল. এখন স্ত্রীর সেই সুন্দর শরীর স্বাস্থ্য, তার পূর্ণ যৌবন সব তো বিলকুল অটুট, আর এদিকে আমি একদম সম্পূর্ণরূপে চূড়ান্তভাবে অক্ষম. এখন স্ত্রী নিজের চাহিদা পূরণ করবে কিভাবে, তো আমার এক এক কর্মচারীকে ডাকে নিয়ে যায় আমার সামনে, আমার সামনের থেকে ডাক দিয়ে নিয়ে যায় এদিকে আস. গিয়া সে আমার স্ত্রী আমার কর্মচারীর সাথে সম্পর্ক রাখে, আবার কখনো কারোর সাথে সম্পর্ক রাখে. এই যে এতগুলো সন্তান দেখতেছ, আল্লাহর কসম এই একটাও আমার সন্তান না, আমার কোনো না কোনো কর্মচারীর সন্তান এগুলো, কিন্তু আমার স্ত্রী বলে সেগুলো আমার সন্তান. আমি তো দুনিয়ার কারো কাছে আমার এই বিপদের কথা বলতে পারি না, বরদাস্ত করি. আমার ভাই আল্লাহর কসম আমার মতো এইরকম শাস্তি আর লানতের মধ্যে, জিল্লতির মধ্যে, অশান্তির আগুনের মধ্যে এই পৃথিবীতে কেউ নেই. তুমি আর যাই চাও না কেন, আমার মতো হইতে কশিনকালও দোয়া করবা না. শুনতেছেন প্রিয় বন্ধুরা, হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আহ মাওলানা আশরাফ আলী থানভি নবরুল্লাহ তাআলা মরকদহু এই ঘটনা বয়ান করে বলেন যে আমার ভাইরা, যে টাকা পয়সা ধন দৌলত থাকা এক জিনিস, বাড়ি গাড়ি থাকা এক জিনিস, দালান কোটা থাকা এক জিনিস, কিন্তু শান্তি আরেক জিনিস. আল্লাহর কসম শান্তি আল্লাহ পাকের হাতে, যে বান্দা আল্লাহকে রাজি করে খুশি করে আল্লাহ পাক তাকে শান্তি দান করেন. ভারতে এক বুজুর্গ ছিলেন হযরত খাজা আজিজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেন যে মে রেতা হো দিন রাত জান্নাত মে গোয়া মেরে বাগে দিল মে বুগুল কারিয়া হে আ. তিনি বলেন যে আমার ভাইরা আল্লাহর দিন মোতাবেক চলার বরকতে, তাকুয়া পরহেজগারি মোতাবেক চলার বরকতে, সুন্নতের জিন্দগির বরকতে আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু আমাকে এমন এক জীবন দান করছেন মনে হয় কি দুনিয়াতেই যেন আমি জান্নাতে বসবাস করি. শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু আমাদেরকে হেদায়তের কামেল নূর দান করেন, কামেল বুজ দান করেন. আমার পীর ও মুর্শিদ হুতবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে দুশ্মনো কো আয়েশে আব ও গিল দিয়া আহ দোস্তোঁ কো আপনা দর্দে দিল দিয়া. হ্যাঁ, তিনি বলেন যে আমার ভাইরা, যে আল্লাহ পাক নিজের দুশ্মনদেরকে দুনিয়ার দুনিয়া অঢেল দুনিয়া দান করছেন, তোরা দুনিয়াতে দুনিয়া নিয়েই মর, কিন্তু পরকালে তো তোদের ভাগ্যে শাস্তি ছাড়া, আজাব ছাড়া, জাহান্নাম ছাড়ার কোন কিছু নাই. দোস্তোঁ কো আপনা দর্দে দিল দিয়া, আর আল্লাহ পাকের প্রিয় বান্দাদেরকে আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালুহু দান করছেন ঈমান, নেক আমল, আল্লাহর মহব্বত, সুন্নতের জিন্দগি. শুনতেছেন প্রিয় বন্ধুরা, মুসলমানরা দুনিয়াতে কষ্ট করে কিন্তু আখেরাতে অনন্তকালের সুখী জীবনের, শান্তিময় জীবনের অধিকারী হবে. হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে একটা দৃষ্টান্ত, একটা ঘটনা, একটা মেয়ে লোক রাস্তা দিয়া কোথাও দূরে যাইতেছে, তো তার দুইটা সন্তান সঙ্গে, একটা হলো নিজের গর্ভের সন্তান আর একটা হলো সতীনের ছেলে। কি কথা বুঝেন নে, সতীনের ছেলে, সতীনের ছেলেটাকে নিচে কোলে, তো সে আরামে আছে, আর নিজের ছেলেটা সেটাকে রাস্তায় হাঁটায় হাঁটায় নিয়ে যেতেছে, সারা রাস্তায় হাঁটাইতেছে। এখন ওই বাচ্চা কান্দে, কেবল কান্দে। তো এলাকার যে পরিচিত মানুষরা, তারা আগে এসে বলে, এই পাগল নে, তুমি এটা কি কাজ করলা, এটা কি রকম কাজ, তোমার নিজের সন্তানকে তুমি কষ্ট দাও, তারে হাঁটায় নিতেছ এই ভাঙ্গাচুরা রাস্তা দিয়া, বাচ্চা কিরকম চিৎকার করতেছে, হাঁটতে পারে না, আর তো সতীনের সন্তানকে তুমি নিছো কোলে, ওইটারে নামায় দিতা, ও হাঁটতো, ওরে হাঁটায় নিতা, তোমারটারে কোলে নিতা। তো ওই মহিলা তখন বলে, তোমার মাথায় বুদ্ধি নাই, সেজন্য তুমি আমাকে এই বুদ্ধি দিতেছ, এই পরামর্শ দিতেছ, আমার সতীনের ছেলেকে আমি কোলে কোলে রাখি, ওইটা যাতে অচল হয়, কোনো কাজের না হয়, আর আমার বাচ্চাকে আমি হাঁটাইতেছি যাতে এটা কর্মক্ষম হয়, নিজের পায়ে দাঁড়াইতে পারে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, আল্লাহ পাক কাফেরদেরকে অঢেল দুনিয়ার দুনিয়া দান করছেন, যাতে এগুলো দুনিয়াতে খাই ধ্বংস হয়ে যায়, আখেরাতে গিয়ে অচল হয়, আজাব আর আজাবের যোগ্য হয়, আর মুমিনদেরকে আল্লাহ পাক কষ্ট করান এই দুনিয়াতে, মুসলমানদেরকে আল্লাহ পাক কষ্ট করান, এই উঠ, উজু কর, নামাজ পড়, এই হারামের দিকে যাবি না, হালালের উপর থাক, ঘুষ না, সুদ না, জুলুম না, অত্যাচার না, খারাপ ব্যবহার না, এগুলোর থেকে দূরে থাকো, কষ্ট হয় রাস্তায় ভিন নারী যাইতে থাকে, তো তার থেকে নজর হেফাজত করতে কষ্ট হয়, নারী ভিন পুরুষ যাইতেছে রাস্তা দিয়ে দেখতে থাকে, কিন্তু তারপরও সেদিকে নজর দেয় না, যে হাজারো পুরুষ যায় কিন্তু সেদিকে একবার নজর করে না, কেন, যে আমার আল্লাহ নারাজ হবেন, ওদিকে মন তো চায়, মন চায়, দেখতে ইচ্ছা করে, কিন্তু হযরত হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে, এক একটা গুনাহ থেকে বাঁচা, লক্ষ লক্ষ নফল ইবাদত থেকে, লক্ষ লক্ষ তাহাজ্জুদ থেকেও বেশি দামি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, তো গুনাহ থেকে বাঁচতে কষ্ট তো হয়, কিন্তু আল্লাহ সেই কষ্ট মুমিন স্বীকার করে, আর আল্লাহ পাক মুমিনের দ্বারা সেই কষ্ট করান যাতে এটা কাজের হয়, যাতে এটা কাজের হয়, যাতে এটা জান্নাতুল ফেরদাউসের অধিকারী হয়, জান্নাতুল ফেরদাউসের যোগ্য হয়, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু আল্লাহর জন্য কষ্ট স্বীকারের আমাদেরকে তৌফিক দান করেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, তো ওই দুইজন তো গেল না, একজন তো নিজের মা বাবার খেদমত করল, তার উসিলাতে পাথর একটু সরল, আরেকজন বলল যে নিজের চাচাতো বোনের সঙ্গে এরকম অন্যায় কাজ থেকে বিরত থাকার কারণে আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু ওই পাথর আর একটু সরায় দিলেন, কিন্তু পুরাপুরি পাথর এখনো সরে নাই গুহার মুখ থেকে। তৃতীয় জন, তিনিও আল্লাহওয়ালা মানুষ, তিনি তখন বললেন যে, হে আল্লাহ, আমি একটা লোকেরে আমার কাজ কাম করার জন্য ডাকলাম, পারিশ্রমিক ঠিক করলাম যে এতগুলো চাউল তোমাকে আমি দিব, তুমি দিনভর আমার কাজ করো। ওই লোকটা, ওই মজদুর, ওই শ্রমিক সারাদিন কাজ কাম করল, আমি পরে যখন তাকে তার বিনিময় হিসাবে ওই চাউলগুলো দিলাম, লোকটা রাগ করল, গুসা করল, হ্যাঁ এগুলো নেব না আমি, এই বলে সোজা চলে গেল, চলে গেল তো চলেই গেল, আর ফিরল না। এই লোক কোথায় চলে গেছে আমি জানি না, এক লোক পাইছিলাম শ্রমিক, সে আসছে আমার কাজ করতেছে, আমি তারে টাকা দিব, এত খোঁজখবর নেওয়ার চিন্তা আমি করি নাই, কিন্তু আয়াল্লাহ সে লোক তো একদমই চলে গেল, গায়েব হয়ে গেল, আমি বিপদে পড়ে গেলাম, যে আল্লাহকে যে চায়, জান্নাতে যে যাইতে চায়, সে তো কারো হক নষ্ট করতে পারে না, হ্যাঁ কোনো বান্দার, কোনো মাখলুকের হক নষ্ট করতে পারে না, কারো উপর জুলুম করতে পারে না। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে, জান্নাতে যারা যাবে তারা কোনো গুনাহের কাজে, কোনো অন্যায় কাজে রাজি হবে না, এবং একটা পিঁপড়াকে পর্যন্ত কষ্ট দিবে না। আয় আল্লাহ, সেজন্য আমি চিন্তা করলাম যে আমার এক ভাইয়ের হক আমার উপরে, সে এটা নিল না, চলে গেছে, তা আমি ওইটুকু পুঁজি দিয়ে ব্যবসা আরম্ভ করলাম ওর পক্ষ থেকে, আমার নিজের জন্য না, ওই পাওনাদার শ্রমিকের পক্ষ থেকে আমি নিজে ব্যবসা আরম্ভ করলাম। একটু বেচা কিনা করি, কিছু লাভ হয়, আবার আরেকটা কিনি, আবার বিক্রি করি, ওর পক্ষ থেকে আরেকটু লাভ হয়, এইভাবে বাড়তে থাকলো বাড়তে থাকলো বাড়তে থাকলো ওই সম্পদ। বাড়তে বাড়তে এরকম হলো যে একদম এখন গরুর এক পাল হয়ে গেছে। আল্লাহ তাআলা এত বরকত দিচ্ছেন না, এক গরুর এক পাল হয়ে গেছে, এবং তার জন্য রাখালও রাখতে হয়েছে, হ্যাঁ বেতন দিয়ে রাখাল রাখতে হয়েছে। এর মধ্যে হঠাৎ করে সেই পাওনাদার শ্রমিক একদিন এসে হাজির, আয়েশা বলে যে এই মিয়া, হে আল্লাহর বান্দা, তুমি আমার পাওনা পরিশোধ করো। তা আমি তাকে বললাম কি, আসো ভাই আমার সাথে আসো। তাকে নিয়ে গেলাম ওই গরুর পালের কাছে, গিয়ে বললাম যে এই যে তোমার পাওনা, এগুলি সব তোমার মাল, এগুলি তুমি নিয়ে যাও। ওই লোকটা তখন আমার উপর ক্ষিপ্ত হল, রাগান্বিত হল, এবং বলল হে মিয়া আমার সঙ্গে ঠাট্টা করো, হ্যাঁ আমি তো তোমার কাছে হকদার পাওনাদার, আমার পাওনা চাওয়ার জন্য তোমার কাছে আসছি, আর তুমি আমার নিয়ে তিরস্কার করতেছ, ঠাট্টা করতেছ। আমি তাকে বুঝায় বললাম যে ভাই রে ঠাট্টা না, ঘটনা হলো এই, তোমার যে আমার কাছে পাওনা সেটা দিয়া তোমার পক্ষ থেকে আমি ব্যবসা করছিলাম, এই ব্যবসা করতে করতে আল্লাহ পাক বরকত দিছেন তো আরো বাড়ছে, আবার আরেকটা মাল কিনলাম সেটা বিক্রি করলাম, আবার লাভ হলো, আবার আরেকটা মাল কিনলাম, এইভাবে করতে করতে এই বাড়তে বাড়তে তোমার সেই মালই এখন এত বড় গরুর পালে পরিণত হয়েছে। ভাই এটা আমার না, একদম দিল থেকে বলছি এটা সম্পূর্ণ তোমার। লোকটা যখন অন্তর থেকে বুঝতে পারল ঘটনা এটা বাস্তব, তখন এই গরুর পালগুলো নিয়ে চলে গেল, আর আমি চোখ দিয়ে চায়া দেখতে থাকলাম সে নিয়ে যেতেছে। আল্লাহ এই মানুষটার এই যে পাওনা এইভাবে পরিশোধ করা, এটা যদি একমাত্র আপনার সন্তুষ্টির জন্য হয়ে থাকে, আল্লাহ এই পাথর সরায় দেন, বিপদ থেকে আমাদেরকে মুক্তি দেন। সাথে সাথে পাথর পুরোপুরি সরে গেল। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদেরকে নাফরমানি থেকে হেফাজত করেন, এবং যে কোনো মাখলুকের উপরে জুলুম করা থেকে, কারো হক নষ্ট করা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। হ্যাঁ তা আমি বলতেছিলাম যে সাত শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক জাল্লা জালাল ওয়া মানাওয়ালু কাল কিয়ামতে আরশের ছায়া দান করবেন। তার মধ্যে প্রথম শ্রেণী হল ইমামুন আদল, ওই রাষ্ট্রপ্রধান যিনি ন্যায়পরায়ণ, ন্যায়পরায়ণের তার সাথে তিনি রাষ্ট্র পরিচালনা করেন। হ্যাঁ ওয়াসাব নাসা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যৌবন কাল কাটায় দিছে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী আর আল্লাহ পাকের হুকুমের মধ্যে, এর বাইরে যায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাল কিয়ামতে কোন মানুষ নিজের জায়গা থেকে নড়তে পারবে না, হেলতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না পাঁচটা বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এক নম্বর, যে তোমার এই জীবনটা তুমি কোন কাজে ব্যয় করছো। দুই নম্বর, তোমার এই যৌবন কাল কোন পথে তুমি ক্ষয় করছো, এবং এই ধন সম্পদ কোন পথে তুমি উপার্জন করছো, আর কোন পথে তুমি সেটা ব্যয় করছো। আর আল্লাহর দিন সম্পর্কে, শরীয়তের হুকুম আহকাম সম্পর্কে যতটুকু তোমার জানা ছিল সেই মোতাবেক কতটুকু তুমি আমল করছো, এই পাঁচটা প্রশ্ন করা হবে। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু এই পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়ার যোগ্যতা এবং তৌফিক আমাদের সকলকে দান করেন। তো দ্বিতীয় হল যুবক, তৃতীয় হল রাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, যে ওই মানুষটা যে একবার নামাজ পড়ে মসজিদে, নামাজ পড়ার পরে আবার সে খালি বেচাইন থাকে, কখন আবার সে নামাজের ওয়াক্ত আসবে, আমি আল্লাহ পাকের সামনে দাঁড়াবো, নামাজে মশগুল হয়ে যাব, নামাজের অপেক্ষায় থাকে তার দিলটা, এই বান্দাকেও কাল কিয়ামতে আল্লাহ পাক আরশের ছায়া দান করবেন। হ্যাঁ এবং ওরাজুলান তাহাব্বা ফিল্লাহ ইস্তামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই দুই মুসলমান যারা একজন আরেকজনকে ভালোবাসত শুধু আল্লাহর জন্য, দুনিয়ার কোন স্বার্থ এবং ভিত্তি ছিল না, সিরেফ আল্লাহর জন্য একজন আরেকজনকে মহব্বত করত, এই দুজনকে কাল কিয়ামতে আল্লাহ পাক আরশের ছায়া দান করবেন। অরজুলুন জাকাত অরজুলুন দাত উমরাতুন জাতু হাসাবিন ওয়া জামাল ফকলা ইন্নি আকাফুল্লাহ, ওই বান্দা যাকে কোন সুন্দরী নারী ডাকছিল অন্যায় কাজে গুনাহের কাজে লিপ্ত হওয়ার জন্য, কিন্তু সে বলল আল্লাহকে, আমি তো আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয়ে সে সুযোগ পাওয়া সত্ত্বেও সে গুনার কাজ থেকে বিরত থাকলো। এই বান্দাকেও আল্লাহ পাক কাল কিয়ামতে আরশের ছায়া দান করবেন। অরজুলুন যাকার আল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা, ওই বান্দা যে নির্জনে একলা একলা কানছিল আল্লাহর জন্য, কেউ নাই সেখানে একলা, এই বান্দাবান্দিকেও কাল কিয়ামতে আল্লাহ পাক আরশের ছায়া দান করবেন এবং বিনা হিসাবে এদেরকে আল্লাহ পাক জান্নাত দান করবেন। অরজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা আত্তা লা তাআলামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, ওই বান্দা যে এমন গোপনে দান করল যে ডান হাতে কি দিল বাম হাতও টের পায় নাই, খবর পায় নাই, বুঝতে পারে নাই, তো এই বান্দা কাল কিয়ামতে আরশের ছায়ার মধ্যে থাকবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু সুন্দর আমলি জিন্দিগি গড়ার আমাদের সকলকে তৌফিক দান করেন। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন যে যে সকল বান্দারা বলে যে আমার রব তো আল্লাহ, তারপর সারাটা জীবন আল্লাহর হুকুমের উপর আল্লাহর মর্জির উপরে জমে থাকে, তো তাদের মৃত্যুর পূর্বেই আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আসে, হ্যাঁ, এবং তাদেরকে বলে এই তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশনের বিষয় নাই, আর আল্লাহ পাক তোমার জন্য জান্নাতের সুসংবাদ পাঠাইছেন। মৃত্যুর আগেই আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ পাঠান। শুনতেছেন প্রিয় বন্ধুরা, যে কোন মুমেন সচ্চা ইমানওয়ালা বান্দা যখন দুনিয়ার থেকে বিদায় হওয়ার মুহূর্ত হয়, আল্লাহর তরফ থেকে ফেরেশতারা আসে, যত দূর পর্যন্ত তার দৃষ্টি যায় এত দূর পর্যন্ত এইভাবে ফেরেশতারা কাতারে কাতারে বসে যায়, হ্যাঁ না, এরপরে এই বান্দার রুহ বের হয়, কিন্তু ওই ফেরেশতারা তাকে বলতে থাকেন যে খবরদার তুমি টেনশন করো না, তোমার ভয়ের কিছু নাই, তোমার জন্য আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দান করছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু আমাদের সকলকে কামিল ঈমানের জিন্দেগী নসীব ফরমায়া দেন। আমার প্রিয় বন্ধুরা, এই জিন্দেগী আল্লাহ পাকের বন্দেগীর জন্য, লাগামহীন ভাবে চলার জন্য না। সকলে পাক্কা ইরাদা করি যে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব, হালাল খাবো, গুনাহ থেকে বাঁচবো, সুন্নত মোতাবেক চলবো, বেশি বেশি আল্লাহ পাকের জিকির করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। بس وآخر دعوانا أن الحمد لله رب العالمين وصلى الله على النبي الكريم ما شاء الله ما شاء الله اپنا در اي علاقة عائشة انك بھالو لگلو انك خوشی لگلو اپنا در قطعو شندر بیبوارو شندر اور مجلس سے اپنا را اتو شسرین کل فابه এত গভীর মনোযোগের সাথে বসেছিলেন, এটাও অত্যন্ত প্রশংসনীয়, আল্লাহ তাআলা কবুল করেন এবং দোজাহানে এর উত্তম পুরস্কার দান করেন। এখন দোয়া হবে ইনশাআল্লাহ,
এখন দোয়া হবে ইনশাআল্লাহ, সবাই দোয়ার মধ্যে শরীক হওয়ার চেষ্টা করি। এর আগে একটা ঘোষণা, আগামীকাল মঙ্গলবার বাদেশা সিলেট কেন্দ্রীয় জামি মসজিদে হযরতের ইসলাহী বয়ান হবে ইনশাআল্লাহ তাআলা, আপনাদের সবার দাওয়াত শরীক হওয়ার চেষ্টা করবেন। সিলেট বন্দরবাজার কেন্দ্রীয় জামি মসজিদে আগামীকাল বাদেশা হযরতের মূল্যবান নসিহত হবে ইনশাআল্লাহ তাআলা, আপনারা শরীক হওয়ার চেষ্টা করবেন। আর বয়ানের পরে অনেকেই মরিদ হওয়ার ইচ্ছা প্রকাশ করছেন, অনেকে তালিকাও দিয়েছেন, আপনারা যারা মরিদ হওয়ার ইচ্ছা আছে আপনারা সবাই মসজিদে চলে যাবেন, হযরত মসজিদে
তোমার আওয়াজ এত মানে স্ট্রং, এটা তো আজকে না আমি টের পেলাম। এ তো মুফতি ইব্রাহিম ঢাকা যাতায়াত করে, আর আমি ভাবতে থাকি যে এসা কমজোর মানুষ কোত্থেকে আসলো, কিন্তু আজকে এখানে এসে দেখি যে বাঘের মতো গর্জন করতেছে। আল্লাহ মাশা আল্লাহ, বাহ বাহ, দোয়া করি ভাই সকলে। আমার মেজবান এখানে বসে আছে ভাই, ওই হাদিসটা মনে আছে তো, প্রতিদিন লা ইলাহা ইল্লাল্লাহ একশতবার করে পড়লে কাল কিয়ামতে ইনশাআল্লাহ চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। এই হাদিসের উপরে আমরা আমল করতে পারবো না ইনশাআল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিদিন 100 বার করে পড়তে পারবো, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আরো এক দুইটা আমল বলি। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন সাহাবীদেরকে, এই তোমরা পারবা প্রতিদিন কোরআন শরীফের 1000 আয়াত পড়তে? সাহাবা কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক দিনই এরকম 1000 আয়াত পড়া এটা কার জন্য সম্ভব হবে? মুশকিল লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা প্রতিদিন একবার করে আল হাকিমুত তাকাসির সূরা পড়তে পারবে না? সাহাবা ইকরাম বললেন, এটা তো সহজ, এটা কে না পারবে, এটা তো সহজ, এটা কে না পারবে? আহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, যেই ব্যক্তি, যেই মুসলমান একবার আল হাকিমুত তাকাসির সূরা পড়বে, আল্লাহ পাক তাকে কোরআনের 1000 আয়াত পড়ার সওয়াব দান করবেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? তা আমরা যদি প্রতিদিন এই আমলটা করি, আল হাকিমুত তাকাসির সূরা একবারই পড়লাম, হয় ফজরের নামাজের সময় পড়লাম, যে কোনো একটা সময় ঠিক করে নিলাম, আর নয় 5 ওয়াক্ত নামাজের সঙ্গে যদি পড়লাম, তো কত বড় ফজিলত অর্জন হবে। আর যাদের আপনজন প্রিয়জন দুনিয়ার থেকে চলে গেছেন, যদি এই সূরা আল হাকিমুত তাকাসির পড়ে আল্লাহ পাকের কাছে বলেন যে আল্লাহ এর সওয়াব আমার অমুক আত্মীয়কে দান করেন, তো 1000 আয়াতের সওয়াব তিনি পেয়ে যাবেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা ওয়ালু আমাদেরকে আমলের তৌফিক দান করেন। হ্যাঁ, সালাম করি ভাই, একজনের সঙ্গে হাসি মুখে কথা বলি এবং লোকদের সঙ্গে ভালো ব্যবহার করি, লোকদের সঙ্গে অত্যাচার দুর্ব্যবহার ইত্যাদি থেকে আল্লাহ আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করেন। সকলে দোয়া করি ভাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد وبارك وسلم اللهم اغفر لنا وارحمنا اللهم عافنا واعف عنا اللهم كلنا وجعلنا لك اللهم كل خير لكل مسلم ومسلمة اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره اللهم آت نفوسنا تقواها وزكها انت خير من زكاها انت وليها مولاها اللهم طهر قلوبنا عن غيرك ونور قلوبنا بنور معرفتك ابدا يا الله يا الله يا الله اللهم اصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم ربنا عنا بالعلم وزينا بالعلم وأكرمنا بالتقوى وجملنا بالعافية ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما واجعلنا للمتقين إماما واجعلنا للمتقين إماما আয় আল্লাহ আমাদের সকলকে মাফ করেন, আয় আল্লাহ আমাদের সব গুনাহ মাফ করেন, আয় আল্লাহ আমাদেরকে আপনার মহব্বত দান করেন, আপনার মারিফত দান করেন, আপনার বন্দিগির তৌফিক আমাদেরকে দান করেন, নূরওয়ালা বুজ, নূরওয়ালা সমজ, নূরওয়ালা অন্তর আপনি আমাদেরকে নসিব করেন, গায়রুল্লাহ থেকে গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন, নফসের ধোকা থেকে শয়তানের ধোকা থেকে আয় আল্লাহ আপনি আমাদেরকে বাঁচান, কদম কদম আপনার হুকুম মোতাবেক চলার তৌফিক দেন, আপনার মর্জি মোতাবেক চলার তৌফিক দেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের সুন্নত মোতাবেক জিন্দেগি আমাদেরকে দান করেন, আয় আল্লাহ আমাদের রিজিকের মধ্যে বরকত দান করেন, আয় আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করেন, সকলের আয় রোজগারে আপনি বহুত বহুত বরকত দান করেন, ঈমানে আমলে আপনি তরাক্কি উন্নতি অগ্রগতি নসিব ফরমান, তমাম বিপদ আপদ বলা মুসিবত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ এই এলাকার যে সকল মুসলমান ভাই বোনেরা দুনিয়ার থেকে চলে গেছেন, আয় আল্লাহ তাদেরকে মাফ করেন, তাদেরকে জান্নাতে বড় মকাম দান করেন। আয় আল্লাহ আমাদের আত্মীয় স্বজন আপনজন প্রিয়জন যারা দুনিয়ার থেকে চলে গেছেন তাদের সকলকে মাফ করেন, জান্নাতের ফেরদাউসে বড় মকাম তাদেরকে দান করেন। আয় আল্লাহ আমরা যারা দুনিয়াতে জিন্দা আছি, আয় আল্লাহ আমাদের হায়াত আপনি সুস্থতার সঙ্গে আফিয়তের সঙ্গে খুব বরকত দান করেন, সুদীর্ঘ হায়াত আপনি নিজ কর্মে আমাদেরকে নসিব করেন। আয় আল্লাহ মেহরবান নেক আমলের তৌফিক আমাদেরকে খুব দান করেন। আয় আল্লাহ এই মজলিস মাহফিলের যারা আয়োজনকারী যারা ব্যবস্থাপক তাদেরকে আয় আল্লাহ আপনি খুব কবুল করেন, দু জাহানের কামিয়াবি দান করেন। আয় আল্লাহ যারা এই মজলিস মাহফিলের জন্য সহায়তা করছেন এবং যারা এতে অংশগ্রহণ করছেন সকলকে কবুল করেন, সকলের দু জাহানকে আপনি কামিয়াব বানায় দেন। আয় আল্লাহ আমাদের সকলের নেক উদ্দেশ্য আপনি পুরা করেন, জায়েজ উদ্দেশ্য সমূহ পুরা করেন, সব মুশকিল আপনি আসান করে দেন, শত্রুদের থেকে দুশ্মন থেকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ মেহরবান তমাম আসমানি জমিনি বালা ও মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ কুফর থেকে শিরক থেকে বিদআত থেকে সব নাফরমানি থেকে আপনি আমাদের হেফাজত করেন। আয় আল্লাহ মেহরবান যে সকল ভাইয়েরা বিভিন্ন উদ্দেশ্যে দোয়া চাইছেন সকলের নেক উদ্দেশ্য আপনি পুরা করেন। আয় আল্লাহ যার যে মুশকিল আছে মুশকিল আসান করেন, যার যে সংকট আছে সংকট থেকে আপনি উদ্ধার করেন। আয় আল্লাহ দুনিয়াতে যতদিন আপনি হায়াত রাখছেন জিন্দা রাখেন তো আপনার সন্তুষ্টির সাথে আপনার সন্তুষ্টিওয়ালা আমলের সাথে জিন্দা রাখেন। আয় আল্লাহ যখন দুনিয়ার থেকে উঠাবেন আয় আল্লাহ আপনার সন্তুষ্টির সাথে আপনার রহমতের কোলে আপনি তুলে নিয়েন। আয় আল্লাহ তমাম দোয়া মোনাজাতকে রহমতুল আলমিন সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বরকতে আপনি কবুল করেন, জরুর বিজরুর কবুল করেন, জরুর বিজরুর কবুল করেন, জরুর বিজরুর কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। ওয়ালাইকুম আসসালাম।
ترجمانہ کابیر عارف باللہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہم ایر بیان و کویتا এখন আরো সহজ প্রক্রিয়ায় টেলিগ্রামে সরবরাহ করা হচ্ছে সারা বিশ্বে। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে হযরত ওয়ালা দামত বরকাতুহুমের বয়ানের চ্যানেলে অ্যাড হওয়ার জন্য লিংক t.me/khankabidi স্পেলিং KHANQAHBD আর কবিতা চ্যানেলে অ্যাড হওয়ার জন্য লিংক t.me/khankabidi কবিতা স্পেলিং KHANQAHBD KOBITA। টেলিগ্রাম অ্যাপ ইনস্টল করে আপনি লিঙ্কে টাচ করার সাথে সাথে অ্যাড হয়ে যাবেন এবং নিচে লেখা থাকবে জয়েন, তাতেও টাচ করুন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি নিজে নিজেই উভয় চ্যানেলে অ্যাড হতে পারেন। টেলিগ্রামে জয়েন হওয়ার পর হোয়াটস অ্যাপে অ্যাড হয়ে থাকার আর কোন প্রয়োজন থাকে না। বিগত সকল বয়ান ও কবিতা ইনশাআল্লাহ ধীরে ধীরে টেলিগ্রামে দেওয়া হতে থাকবে।